দশই মে 2018 তর্জুমান কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর মাসিক ইস্তেমা বাদশা আজিম উশান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। যাতে উর্দু ভাষা থেকে দূরে সরে আসার ভয়াবহ ক্ষতি নিয়েও হযরত ওয়ালা দামত বরকাতুহুম আলোচনা করেছেন। হযরত ওয়ালা দামত বরকাতুহুমের প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। মুফতি শহীদ উসসালাম কাসেমী। বিগত প্রতিটি বয়ান ও কবিতা টেলিগ্রামে দেওয়া শুরু হয়েছে।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار الأجوفان الفم والفرج وقال عليه الصلاة والسلام ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلال و منوال আমাদের সকলকে তাকওয়ার জিন্দেগী নসিব করে। প্রতিটি মুহূর্তে আল্লাহ রসুলের এতাত নসিব করে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কামালাত আশরাফিয়া কিতাবের মধ্যে বলেন যে ভেলায়ত নাম হবদিয়ত কা এতাত আর আবদিয়ত কা, ভেলায়ত নাম হতাত আর আবদিয়ত কা। যে বন্দা হামেশা আল্লাহ পাকের হুকুমের অধীন চলে এবং নিজেকে মিটায়া চলে সে ওলি আল্লাহ। হ্যাঁ, সব সময় আল্লাহ পাকের হুকুমের অধীন চলে, আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলে এবং নিজেকে মিটায় রাখে সেই ওলি আল্লাহ। আহা, হযরত হাকিমুল উম্মত নবরুল্লাহ বরকাতাহুকে আল্লাহ পাক দ্বীনের ফাহম কি পরিমাণ দান করছিলেন। আকাবের উম্মতের উলুম ও মারিফের কামিল ফেজান আল্লাহ পাক তাকে নসিব করছিলেন। এজন্য উপমহাদেশের উলামায় দিন হযরত হাকিমুল উম্মত থানভীকে জামিউল মুজাদ্দিদিন বলেন। জামিউল মুজাদ্দিদিন মনে হয় যে 400-500 পৃষ্ঠার একটা কিতাব আছে যার নাম জামিউল মুজাদ্দিদিন, মাওলানা আব্দুল বারী নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা। 400 পৃষ্ঠার কম হবে বলে তো মনে হয় না। তো হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক এই আল্লাহর বান্দাদের তরবিয়তের এক বিস্ময়কর যোগ্যতা ক্ষমতা বুঝ জ্ঞান এবং প্রতিপাদন করছিলেন যে কিভাবে মানুষ সহজে আল্লাহ ভালা হয়ে যেতে পারে। পুরনা বুজুর্গানের দিন যারা সুলুক ও তাসাউফ সম্পর্কে তরিকত সম্পর্কে লিখছেন বলছেন তো সেটাও কোরআন সুন্নারি আলোকে তারা বলছেন, কিন্তু সেটা এতটা ব্যাপক হয়ে গেছে যে মানুষ ওই সাগরের ভিতর থেকে জরুরি কথাগুলো তুলে নিয়ে আসা অনেক কষ্টসাধ্য। কি কথা বুঝেন না, অনেক কষ্টসাধ্য ব্যাপার। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির উপরে আল্লাহ পাকের খাস মেহরবানি ছিল যে পুরানা আকাবিরের বিস্তারিত এই তালিম তরবিয়ত সংক্রান্ত যত এলেম এই সবটার নির্যাস তার জবান থেকে বের হইত, সবটার নির্যাস তার জবান থেকে বের হইত। যেমন নফস কাকে বলে যে এটার উপরে যদি আপনারা তাফসীরের কিতাবে পড়েন তো দেখবেন যে কত রকমের সংজ্ঞা, এখন এগুলো পড়বেন এবং বুঝার চেষ্টা করতে থাকবেন। হল করা জিনিসটাকে পরিষ্কারভাবে বুঝে ফেলা অনেকের জন্য মুশকিল হবে যে আমি নফসের হাকিকত জানতে চাই, তো এত পড়লাম এখনো জিনিসটা বুঝলাম না নফস জিনিসটা কি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই সবগুলো কথার যা নির্যাস অল্প কথায় সেটা এইভাবে বয়ান করছেন যে মরগুবাত তবিয়া নফস নাম হয় মরগুবাত তবিয়া গায়রে শরিয়া কা। নফস মানে হল মন শরীয়তের বিপরীত যা চায়, এটি হল নফস। শরীয়তের বিপরীত মন যা কিছু চাইতেছে এটাই হল কি নফস। নফস মানে তোমার মন শরীয়তের খেলাফ কোনো কিছু চায়, যেটাই শরীয়তের খেলাফ তোমার মনের মধ্যে আকর্ষণ জাগে, বোঝা গেল নফসে তোমার আক্রমণ করতেছে, এর থেকে নিজেকে বাঁচাও। কেসা সহজ হয়ে গেছে। এখন একজনের মন চায় যে পাশের বাড়ির এক মিঠা কাঁঠালটা গোপনে চুরি করে খাওয়ার জন্য, না বলে খাওয়ার জন্য, চাচার গাছের কাঁঠাল হোক, চাচার গাছের কাঁঠাল, খালুর গাছের কাঁঠাল, কিন্তু সেটা না বলে খাওয়া যাবে? আমার খালু দোষ কি ভাই, আমার খালু, কিন্তু খালুর অনুমতি ছাড়া তো যায় নাই, শরীয়ত তো সেই অনুমতি দেয় না। কি কথা বুঝেন নাই, মন চায় কিন্তু সেটা শরীয়তের খেলাফ, শরীয়তের বিপরীত, বুঝতে হবে এটা তাকা যায় নফস, নফসের তাকা যায় নফসের চাহিদা, আর নফসের বিরুদ্ধে যে চলে সেই ওলিয়াল্লাহ হয়ে যায়, নফসের বিরুদ্ধে যে চলে সেই ওলিয়াল্লাহ হয়ে যায়, আর নফসের পক্ষে যে চলে শয়তান যতটুকু তারে গুমরাহ করতে পারত, নষ্ট করতে পারত, তার চেয়েও বেশি নষ্ট, ভ্রষ্ট, ধ্বংস হয়ে যাবে। কারণ হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ইবলিস এত বড় আলিম ছিল, এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় আরেফ, তারপরও ইবলিস মরদুদ হল, এত এলেম এত এবাদত সত্ত্বেও বোঝা গেল ঢেরকে ঢের এলেমের অধিকারী হলে এর ভিতরে গ্যারান্টি নাই হেদায়তের উপর কায়েম থাকার জন্য, কোন গ্যারান্টি নেই। বেসুমার ইবাদত যে করে এর মধ্যেও কোন গ্যারান্টি নেই। কি কথা বুঝেন নাই, হ্যাঁ মারেফতের বড় দরজা, অনেক গভীর মারেফতের কথা বলে এবং বুঝে, কিন্তু এর মধ্যে কোন গ্যারান্টি নাই যে সেদিনের উপর কায়েম থাকতে পারবে। হ্যাঁ হাকিমুল উম্মত থানভী বলেন যে ইবলিস আলেম থা, আবেদ থা, আরেফ থা, মগর আশেক না থা। এ সমস্যা এক জায়গায় ইবলিসের মধ্যে আল্লাহ পাকের ইশক মহব্বত ছিল না। মহব্বত যখন পয়দা হয় তো তার প্রিয়জনের পছন্দের উপরে নিজের সবকিছু মানুষ উৎসর্গ করে দেয়। মাহবুব, যে মহব্বতের আগুন এবং জ্বালা যখন ভিতরে পয়দা হয় কারো জন্য, প্রিয়জনের পছন্দ ব্যতীত আর কোন পছন্দ সে বরদাস্ত করতে পারে না, প্রিয়জনের পছন্দের উপরে, মর্জির উপরে সবকিছু উৎসর্গ করে দেয়। তো বান্দার অন্তরে যখন আল্লাহ পাকের মহব্বত পয়দা হয় দুনিয়ার সকল স্বার্থ সুবিধা সব কিছুকে সে জলাঞ্জলি দিয়ে দেয় যে না আমার কিচ্ছু চাই না, আমি আমার কোন সুবিধা, আমার কোন আরাম, আমার কোন স্বার্থ না, আমার মাওলায় পাকের খুশি চাই আমি, আল্লাহ পাকের খুশি, জুন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিন তুঝে ছোড়া কি জিদার গো হ্যায় উদার হাম। এজন্য পুরা দিনের হাকিকত হল এতটুকু যে আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে নিজেকে উৎসর্গ করে দেওয়া। কোরআনে করিমে মহান রব্বুল আলমিন এই বিষয়টাকে কত ভাবে যে বলতে থাকছেন, পেশ করতে থাকছেন, ইবারাতুনা সত্তা ওয়া হুসনুকা ওয়াহিদুন ওয়া কুল্লু ইলা যাকাল জামাল ইউশিরু। কোরআনে পাকের মুতালা শিখতে হয় যে কোরআনে পাক আল্লাহ পাক কি বলেন। হর হর আয়াতের তর্জমা তো পড়ব আমরা, তাফসীর তো পড়ব, এরকম কোরআনে পাকের এক লক্ষ্য এক উদ্দেশ্য সেটা হল যে আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের খুশির উপর নিজেকে উৎসর্গ করে দেওয়া এবং আল্লাহ পাকের এতাত, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাকের এতাত, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এতাত এবং আল্লাহ রসুলের এতাতওয়ালা জিন্দগি পূর্ণাঙ্গভাবে যাদের, সেই সাদেকিন ও আকাবের এতাত, যেটাকে এক আয়াতের সংক্ষেপে আল্লাহ পাক এইভাবে বলছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও উলিল আমরি মিনকুম। আমি আল্লাহকে পাইতে চাও তো আমাকে আমার কথা পুরোপুরি মানো, আমার রসুলের কথা পুরোপুরি মানো এবং আমার কথা, আমার রসুলের কথা যারা যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে সেভাবে চলেন এবং বুঝেন এবং বাতলাইতে পারেন, সেই কামেল ফোকাহায় দিন যারা, তাদের কথা মানো, তাদেরকে মানো। এই তিন কথার উপর যে কামিয়াব হয়ে যাবে নিঃসন্দেহে জান্নাতে বড় উঁচু মাকামের সে অধিকারী হয়ে যাবে। আর এই কথা তিনটার মধ্যে যার ভুল হবে, অর্থাৎ তিনটা বিষয়ের যে কোনো একটাতে যে অ্যাক্সিডেন্ট করবে, তার দুনিয়াও বরবাদ, তার আখেরাতও বরবাদ। আমার ভাইয়ের আজীব মামলা, সারা দেশব্যাপী দুনিয়াব্যাপী ওয়াজ নসিহত হয় কিন্তু এই কথার উপর উম্মতকে উঠানোর চেষ্টা কম হয়েছে যে আমরা দিনের উপর থাকব তখন যখন আকাবির দিনের হেদায়তের উপরে, ব্যাখ্যার উপরে, দিনই ব্যাখ্যা বিশ্লেষণের উপরে আমরা চলব, তো তখন আমরা দিনের উপর কায়েম থাকতে পারব। এই বিষয়টা উম্মতকে বোঝানো হয়েছে কম, বোঝানো হয় কম, এটার আলোচনা হয় কম। আলোচনা যে হয় না তা না, কিন্তু এটার যতটুকু বুঝিয়ে দেওয়া দরকার এতটুকু আমাদের পক্ষ থেকে বোঝানো হয় না, এর মধ্যে আমাদের বড় কমি। সুরায় ফাতিহার মধ্যেই রব্বুল আলমিন বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে তোমরা বলো যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সব সৌন্দর্য আল্লাহ তাআলার, তো তাহলে সব হকও আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ, সমস্ত কামালাত রব্বুল আলমিনের, যার কামালাত বন্দিগি তারই, জাতি কামালাত যার, সব বন্দিগি পাওয়ার একমাত্র অধিকার তারই আর কারোই না, কি কথা বুঝেন না? এই জন্য আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ পাক বলছেন যে ইয়াকা নাবুদু, তোমরা আমারই ইবাদত করবা, তো ইবাদত করার কারণ কি? আগেই সেটা দলিল পেশ করে দিয়েছেন রব্বুল আলমিন, যেটা দেখো একদম নিজস্ব সৌন্দর্য, যিনি পূর্ণাঙ্গ, আমি আল্লাহ ব্যতীত আর কেউ আছে নাই, তাহলে আমার সামনে পূর্ণ ঝুঁকো, শুনতেছ প্রিয় বন্ধুরা, আমার সামনে নিজেকে পূর্ণ মিটাও, আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করো, আমার বন্দিগি বন্দিগি নিজের জিন্দগির সর্ববিষয়ে এখতিয়ার করো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফের আল্লাহ পাক বলছেন যে এই যে আমি আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দগি বানানো, আমি আল্লাহকে সন্তুষ্ট করা, আমার ইবাদত, আমার এতাত, আমার জিকির, আমার সন্তুষ্টির তালাশ, এই রাস্তায় যে তুমি চলার বিষয়টা বুঝে নিলা, কিন্তু এইটার উপর কায়েম থাকার জন্য তুমি আমার কাছে ফরিয়াদ করো যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একদম সোজা আমি আপনার দিকে ছুটতে পারি। সিরাতাল মুস্তাকিম মানে এমন একটা রাস্তা যে সিধা একদম আপনার দিকে আমি যাইতে পারি, আর কোন রাস্তায় আমি না যাই, না ডান না বাম না এদিক না সেদিক না কোনো দিক, সিরফ আপনার দিকে আমি ছুটব। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা উনহি কা হুয়া যা রহা হুঁ, আমি আর কারো না, সিরফ মাওলার, মাওলার হইয়া আসি, মাওলার হইয়া থাকব, মাওলার হইয়া মাওলার নিকট পৌঁছব। তাওহীদ তো ইয়ে হ্যায় কে বস খুদা, হাশর মে কহ দে ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। তোমার মধ্যে ঈমান এবং তাওহীদ পয়দা হয়েছে তখন বোঝা যাবে যখন তোমার হালতেই হবে যে কিয়ামতের ময়দানে যখন এই বান্দা পৌঁছবে তো আল্লাহ পাক জাল্লা জালাল ওরে দেখলেই বলবেন যে ও হো, এ তো বিলকুল এটা আমার দেওয়া না, আমার পাগল, এ তো আমার সারার বুঝতেই না কিছু, ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়, যে দুজাহান থেকে সে দুজাহান থেকে তার নজর সরে গেছে, এক আমি আল্লাহর উপর তার নজর স্থির ছিল, নজর ও হ্যায় جو کون و مکان سے پار ہو جائے مگر جب روح تاباں پہ پڑ جائے تو بیکار ہو جائے. আমাদের ভারত উপমহাদেশের উলামায়ে দ্বীন কোরআন সুন্দর এবং পূর্ণ দ্বীনের খেদমত করছেন একসময় ফার্সি ভাষার মাধ্যমে, ফের আরেকটা সময় উর্দু ভাষার মাধ্যমে. সারা পৃথিবীতে মেডিকেল সায়েন্স সম্পর্কে যদি কেউ ভালোভাবে নিখুঁতভাবে নির্ভুলভাবে পড়াশোনা করতে হয়, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা জানা ছাড়া তার কোনো গতি নেই, কোনো বিকল্প নাই. কি কথা বুঝুন না, চিকিৎসা শাস্ত্রের সর্বোন্নত চর্চা ইংরেজি ভাষার মধ্যে আছে. এজন্য ডাক্তার সাহেবরা যখন পড়াশোনা করেন তো ইংরেজি ভাষাকে মাধ্যম বানানো ছাড়া কোনো রাস্তা থাকে না. কথা বুঝতেছেন আপনারা? একসময় ভারত উপমহাদেশ শাসিত হইত, অফিসিয়াল ভাষা ছিল ফার্সি. এজন্য ফার্সির ভীষণ প্রভাব আমাদের উপমহাদেশের দেশের উপরে. যারা বাংলা বলে তাদের বহু শব্দ ফার্সি. কি কথা বুঝেন নাই, উর্দু বলে উর্দুর ভিতরে বিশাল অর্ধাই হল, বিশাল অংশই হল ফার্সি. অনুরূপভাবে ভারত উপমহাদেশে একসময় ফার্সির যে প্রভাব ছিল পরে এটা কমে গেছে, তো সেই জায়গাটাকে পূর্ণাঙ্গভাবে দখল করে নিয়েছে উর্দু ভাষা. কোরআনের পাকের তাফসির উর্দুতে কামেল মুকাম্মলভাবে পাওয়া যায়, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ উর্দুতে পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়, ফেকা ফতোয়া মসলা মাসায়েল উর্দুতে পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়, তাসাউফ তরিকত আল্লাহর মারিফত মহব্বতের বিষয় উর্দুতে পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়. কি কথা বুঝতেছেন আপনারা, যে কোরআন সুন্নার উপরে ইসলামের যে কোনো দিকের উপরে উর্দু ভাষার মধ্যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ আছে. বস্তুত এই কারণেই আমাদের এই কাউমি মাদ্রাসাগুলো দারুল দেওবন্দের অনুসারী মাদ্রাসাগুলোর ভিতরে দেখা যায় যে উর্দু ভাষা পড়ানো হয়, পড়ানো হয় ভাষা হিসাবে না, পড়ানো হয় এই কোরআন সুন্নার এলমের যে সীমাহীন অকুল সাগর মহাসাগর, এই মহাসাগর থেকে যেন কোরআন সুন্নার এই এলমগুলো উদ্ধার করা যায়, এই উদ্দেশ্যে উর্দু ভাষা শিক্ষা দেওয়া হয়। এবং আমাদের আকাবের অনেকেরই কিতাবাদি যেহেতু উর্দুতে ফার্সিতে রয়ে গেছে এবং উর্দুর মধ্যে ফার্সির বিশাল প্রভাব, এই জন্য আমাদের কাউমি মাদ্রাসাগুলোর মধ্যে ফার্সিও পড়ানো হয়। কি কথা বুঝে আসছে? কিন্তু আফসোসের কথা হল পাকিস্তানের মধ্যে এখন ওই ফার্সি ভাষা একদম তারা বাদ দেওয়ার পথে আছে প্রায়, ফার্সি ভাষা সম্ভবত সেখানে এখন আর নাই অথবা না থাকার পথে, যার কারণে পাকিস্তান থেকে যে কিতাবগুলো ইদানিং ছাপানো হচ্ছে যেখানে যেখানে ফার্সির এবারত আছে দেখা যায় অনেকগুলো ভুল। কালকে দেখলাম যে দুই তিন দিন আগে দেখলাম যে খানকার ভিতরে আশরাফুস সাওয়ানের কিতাবটা ইন্ডিয়া থেকে ছাপাইছে, ইন্ডিয়া থেকে ফার্সি আসার যেগুলো সেগুলোর যে কম্পোজিং করছে তা বহুত ভুল, পৃষ্ঠায় 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 ভুল, কারণ ফার্সির প্রতি এখন উপমহাদেশে একদমই ওলামারা দুর্বল হয়ে গেছে। এখন আর বলে যে ফার্সির দরকার নাই, কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট, আর কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তো আরবিতে আছে। মনে হয় যে আমরা আল্লামা শাব্বির আহমদ উসমানির থেকেও এখন বড় আলেম হয়ে গেছি, আল্লামা জাফর আহমদ উসমানির থেকেও বড় আলেম হয়ে গেছি, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানির থেকেও বড় আলেম হয়ে গেছি, মাওলানা মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ থেকেও বড় আলেম হয়ে গেছি, রহিমাহুল্লাহ তাবারক তাআলা। এরকম একটা ভাবসাব যেন আমরা দেখানোর চেষ্টা করি। কি হল আজকে এই তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে কোরআনকে যত সহজ ভাষায় পেশ করছেন মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ আলী, এটা যদি কোন আলেমে দিন না পড়ে তো সে বুঝবে কিভাবে? একজন আলেমে দিন পূর্ণাঙ্গ কোরআন যখন তাফসির মারিফুল কোরআন থেকে পড়বেন তো সেটা দেশ জাতি পৃথিবীকে শুনাইতে পারবেন, নিজের নিজের মাতৃভাষার লোকদেরকে শুনাইতে পারবেন। কি কথা বুঝেন না, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী ফওয়ায়েদে উসমানী এর ভিতরে কোরআনে পাকের নির্যাসকে সহজ ভাষায় সুন্দর ভাষায় কি চমৎকারভাবে এবং এত পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে পারছেন যেটা অনুপম, যেটা নিরুপম, সেটা যদি আমরা উর্দু ভাষা না জানি তো সেটা আমরা কিভাবে এই ফওয়ায়েদে উসমানী থেকে উদ্ধার করব? এবং সমগ্র ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম এই কথা বলতেন, যদি আল্লাহ পাক কোরআন উর্দুতে নাজিল করতেন শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির ভাষায় নাজিল করতেন, যদি নাজিল করতেন উর্দুতে, তো তাফসিরে মুজাহুল কোরআনে কোরআনে পাকের যে তর্জমার তাফসির সেটা তো উর্দুতে, তা আমরা যদি সেটা না জানি তাহলে সেটা আমরা কিভাবে বুঝব? শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি তার তদানীন্তন বিশ্বে সারা পৃথিবীতে এত উঁচু মানের আলেম ছিলেন যে বিস্ময় করো, কেমন ছিলেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী, মানে বোঝা যায় খানিকটা কিছুটা এইভাবে যে সেই শাইখুলিনদের হাতেই পয়দা হয়েছেন আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরের মতো মানুষ, সেই শাইখুলিনদের হাতে পয়দা হয়েছেন শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানির মতো মানুষ, সেই শাইখুলিনদের হাতে পয়দা হয়েছেন আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহের মতো মানুষ। শুনতেছেন আপনারা, ও দরিয়া কেসা হোগা জিসকে ইয়ে কাতরে সমন্দর হ্যায়। সেই শাইখুলিনদের হাতে তৈরি হওয়া মানুষগুলো মানে এক একজন মহাসাগরের চেয়েও বড় মহাসাগর। তাহলে খোদ শাইখুলিন কোন মহাসাগর ছিলেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই শাইখুলিন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির যে তর্জমা, কোরআনে পাকের তর্জমা তাফসির, তাও উর্দু ভাষাতে। তো সেই আমাদের মহান পূর্বসূরী আকাবির দিন তাদের কোরআনের এল, কোরআনের তাফসির, হাদিসের তাফসির, ব্যাখ্যা, এগুলো উর্দু ভাষা জানা ছাড়া আমরা কিভাবে শিখতে পারবো, কিভাবে রক্ষা করতে পারবো, কিভাবে উদ্ধার করতে পারবো? আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আমি একটা বিষয় যদিও প্রাইভেসিতে অনেক অনেক সময় বলতে থাকছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে ওপেনলি বলি। সেটা হল যে আমাদের এই বাংলাদেশ হওয়ার পূর্বে যখন দেশ স্বাধীন হয় নাই, ওই সময় এই কওমি মাদ্রাসাগুলোর যে নেশাব আর আলিয়া মাদ্রাসাগুলোর নেশাব দুইটাই একরকম ছিল। পার্থক্য এরকম ছিল যে কওমি মাদ্রাসা বুখারি শরীফ পুরোটাই পড়ায় দেওয়া হইত, তিরমিজি শরীফ পুরোটাই পড়ায় দেওয়া হইত, মেসকাত শরীফ পুরোটাই পড়ায় দেওয়া হইত, বাইজাবি শরীফ ইত্যাদি যে সকল কিতাবগুলোর নেশাব পূর্ণটা পড়ায় দেওয়া হইত। কি কথা বুঝুন নে? কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোর ভিতরে ছিল এরকম যে কিছু একটা অংশ, নির্বাচিত একটা অংশ, কি বলো এটাকে, সিলেবাস, সিলেবাস মোতাবেক কিছু অংশ পড়ায় দেওয়া হইত। কিন্তু পড়ানো যে হইত তো তারা এই পড়াইতেন উর্দু ভাষার মাধ্যমে, তারা পড়াইতেন কিসের মাধ্যমে, উর্দু ভাষার মাধ্যমে। এবং উর্দু ভাষায় যতগুলো কিতাবের তর্জমার তাফসির ছিল সব আকাবের দেওবন্দের লেখা, সবগুলো আকাবের দেওবন্দের লেখা, যার কারণে আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসার উলামাদের মধ্যে গভীর এবং ঘনিষ্ঠতম একটা সম্পর্ক ছিল, ঘনিষ্ঠতম একটা সম্পর্ক ছিল। এবং বহু আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন কওমি মাদ্রাসার উলামায়েকরাম, বহু আলিয়া মাদ্রাসার শিক্ষক, এইরকম সবগুলো আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রায় সব জায়গাতেই দেখা যেত কওমি মাদ্রাসার উলামায়েকরাম। বাংলাদেশের বিখ্যাত এই আলিয়ার বিদ্যাপীঠ ঢাকা আলিয়া, এর ভিতরে মাওলানা উবায়দুল হক জালালাবাদী রহমুল্লার নাম কে না জানে, তিনি সেখানে বুখারী শরীফ পড়াইতেন, তিনি তো দালন দেওবন্দের পারে। সরসিনা মাদ্রাসাতে যিনি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, সমস্ত সরসিনায় পড়াশোনাকারী উলামায়ে কেরাম যার সামনে একদম বিনা বাক্যবে মাথা নত করেন, তিনি খোতান ইসাহ রহমতুল্লাহ আলী, তিনি তো দালন দেওবন্দের পারে। কি কথা বুঝেন নি? তো এই বিষয়টাকে আমি লম্বা করতে চাই না, এই একজন দুইজন না, এবং এই সকল ওলামায়ে কেরামকে নিয়ে আলিয়া মাদ্রাসার ওলামায়ে কেরাম শুধু খুশি এবং মুগ্ধ না, তারা গর্ব করতেন, তারা গর্ব করতেন এইরকম বড় বড় ওলামায়ে দিন কওমি মাদ্রাসার, তারা আলিয়া মাদ্রাসাগুলোর ভিতরে এলমে দিনের চর্চা করতেন এবং সেখানে আকাবের দিনের উলুম পৌঁছতে থাকত। কিন্তু যখন দেশ স্বাধীন হল, পর্যায়ক্রমে সেখান থেকে উর্দু একদম উঠিয়ে দেওয়া হল। কি কথা বুঝেন নাই? তো আকাবের দেওবন্দের যে উলুম এই আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে উর্দু ভাষার মাধ্যমে পৌঁছছিল, সেই ধারাটা টোটাল একদম বন্ধ হয়ে গেল। এতে উপকার হল না ক্ষতি হল? হ্যাঁ, যে কওমি উলামার আলিয়ার উলামাদের মধ্যে এই যে একান্ত নিকটতম ঘনিষ্ঠতম একটা দিনই সেতু বন্ধন ছিল, সেটা বন্ধ হয়ে গেল। এর পরিণাম যে কি দাঁড়াইছে আমি এ বিষয়ে আর কি বলবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অন্তত যেটুকু বলার মতো কিছুটা কষ্ট করে বলার চেষ্টা করি, তার মধ্যে একটা হল আলিয়া এবং কওমি উলামাদের মধ্যে যে গভীর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার মধ্যে বিরাট একটা পরিবর্তন যে আসছে এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। আমি এই কথা বলছি না আপোষে শত্রুতা পয়দা হয়ে গেছে, আমি এই কথা বলছি না তারা পরস্পর প্রতিপক্ষ হয়ে গেছে, কিন্তু দিনের দিক থেকে, এলমে দিনের দিক থেকে যে একান্ত ঘনিষ্ঠতা ছিল সেটার ব্যাপারে ভীষণ বড় দূরত্ব পয়দা হয়ে গেছে, অনেক কঠিন দূরত্ব পয়দা হয়ে গেছে। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? এজন্যই দারুল দেওবন্দের হযরত মাওলানা সাইয়েদ আহমদ পালন পুরি দামত বরকাত আল্লাহ তার হায়াত দারাজ করেন, তিনি বাংলাদেশে যখন সফর করেন ওই সময় উলামায়ে কেরামকে বারবার বলছেন, তোমরা তোমাদের আকাবের ভাষা, দিনী ভাষা উর্দুকে বাদ দিয়া তোমরা কিন্তু বিপদে পড়তেছ। এক সময় আসবে যখন তোমরা এই ভাষা বুঝবে না, এই ভাষায় বড় বড় আকাবের যখন হিন্দুস্তান থেকে আসবেন কথা বলবেন, তোমরা তাদের এলমি কথা দিনই কথা নিতে পারবে না। কথা বুঝতেছেন? এই কথাটা মধ্যখান থেকে কোথা থেকে আসলো? ওই যে মধ্যখানে আমি শের পড়ছিলাম, হ্যাঁ না, যে ফার্সিতে শের পড়লাম, ভাবলাম যে উর্দুতে পড়লাম, তো কি জানে আপনারা যারা বসে আছেন তারা বুঝতেছেন কিনা। তো ওই ওই চিন্তা থেকে ওই মানসিকতা থেকে পরে এই কথাটা হঠাৎ আসলো, হ্যাঁ না। তো তাওহীদ তো ইহায় কে বস খুদা হাসর মে কহ দে এ বান্দা দুয়া আলম সে খফা মেরে লিয়ে হয়, এটা পড়ছিলাম না। তো এটা যদি আপনারা উর্দু বিলকুলই না জানতেন তো এটা বুঝতেন কিভাবে? আর সরাসরি নিজে বুঝতে পারা এটার যে মজা, এটা যতটা হৃদয়ং করা যায়, আর অল্পে অল্পের মধ্যে মানে এক দুইটা দশটা শব্দের মধ্যে যেই পরিমাণ এলম এবং দিনই বুঝের ভান্ডার অর্জন হয়, সম্পদ অর্জন হয়, সেটা আরেকজনে বুঝায় বললে অনুবাদ করে কোশ্চিন গেলেও অতটুকু অর্জন করা সম্ভব হয় না। কথা বুঝে আসছে? হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে মোয়াহেদ চে বরপায় রেজি সরস চে ফৌলাদ হিন্দি নাহি বর সরস উমিদ ও হেরাস না বর্ষদ যে কাস আমি নস্ত বুনিয়াদ তৌহিদ ও বস। যার মধ্যে ইমান পয়দা হয়, যার ভিতরে তৌহিদ পয়দা হয়, সে কোন স্বার্থের কাছে মাথা নত করে না, সে কোন শক্তি এবং কোন ভয়ের কাছে মাথা নত করে না, এক আল্লাহর উপর তার নজর স্থির থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বললেন যে তোমরা বলো আমার কাছে ফরিয়াদ করো ইহদিন সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ একদম সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে একদম সোজা। কি কথা বুঝেন না? একদম সোজা মানে কাসরতুল মাবানি তাদুল্লু আলা কাসরতুল মানি, কামায়াকু মানে খাড়া হওয়া, সোজা হওয়া। কথা বুঝেন না? তো ইস্তাকামা ইস্তাকিমু মানে একদম সোজা হওয়া, যাতে বক্রতার বিন্দু মাত্র তার মধ্যে না থাকে। তো আস-সিরাত আল মুস্তাকিম মানে একদম সোজা রাস্তা। হে আল্লাহ আপনার আপনাকে পাওয়ার এটা বাতলাইয়া দেন। ফের আল্লাহ পাক নিজে এটাকে ইচ্ছাকৃতভাবে ব্যাখ্যা করে বলছেন যে যে জিনিসটা চাইলা সেটা কি, যে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, যে সকল বান্দারা আমি আল্লাহর পথে চলার দ্বারা পূর্ণাঙ্গভাবে আমাকে সন্তুষ্ট করে আমার পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত এবং পুরস্কার প্রাপ্ত হয়ে গেছে, তাদের রাস্তাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, তাদের রাস্তাটাই আমি আল্লাহকে পাওয়ার একদম সোজা রাস্তাটা। তো খোলাসা কি দাঁড়াইল? যে আকাবের উম্মতের যে রাস্তা, উলুল আমরের যে রাস্তা, আকাবের উম্মতের যে রাস্তা, মহান দীনের মহান পূর্বসূরীদের যে রাস্তা, সেই রাস্তার উপরে যে চলতে পারে, যে চলে এবং অটল থাকে, সেই দিনওয়ালা, সহি দিনওয়ালা। আর এর থেকে যেই ব্যসকম করবে সেই দিন থেকে বিচ্যুত হয়ে গেল, যেই পরিমাণ তার আকাবের থেকে বিচ্যুতি সেই পরিমাণ তার দিন থেকে বিচ্যুতি। আমার প্রিয় বন্ধুরা, আমি এই মসজিদে আল্লাহর কসম করে বলি, এজন্য এই সারা পৃথিবীব্যাপী উম্মতের ওই সকল ওলামা, ওই সকল দিনের খাদেম, ওই সকল দিনী চিন্তাবিদ, ওই সকল দিনী পণ্ডিত যারা আল্লাহর দিন নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত আছেন আল্লাহরই সন্তুষ্ট নিয়তে, কিন্তু যারা আকাবের দিনের নিকট থেকে দিন নেন না, আকাবের দিনের নিকট থেকে দিনের বুঝ নেন না, আকাবের দিনের নিকট থেকে দিনের ব্যাখ্যা বিশ্লেষণ নেন না, আকাবের দিনের পথে চলার জন্য অটল থাকেন না, তারা নানানভাবে কেবলই বিচ্যুত হইতেছেন, কেবলই বিচ্যুতির শিকার হইতেছেন, এবং হইতেই থাকবে এই ঘটনা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আকাবের দিকে ফিরে না আসা হবে। এই মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ আলাই যে রাস্তা বাতলাইয়া গেছেন, এই আল্লামা শব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাই যে রাস্তা বাতলাইয়া গেছেন, এই মাওলানা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ যে রাস্তা বাতলাইয়া গেছেন, এই শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ বদর রহমতুল্লাহ যে রাস্তা বাতলাইয়া গেছেন, এই শাইখুল ইসলাম মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ যে রাস্তা বাতলাইয়া গেছেন, এই শাহ মুশাওরুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী যে রাস্তা দেখা গেছেন, এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলী কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দেখা গেছেন, সব পূর্বসূরী আকাবের রাস্তায় তারা বাতলাইয়া গেছেন। এই নিকটবর্তী জমানের এই মহান বুজুর্গান দিন উলামায়দিন আমাদের আকাবের, তাদের আকাবের যেরকম তাদের আকাবের, আমাদের জন্য এই সকল পূর্বসূরী উলামায়দিন তারাও আমাদের আকাবের। এই আকাবের মাধ্যমে পূর্বেকার আকাবেরকে আমরা জানতে পারি। কাজে এই সকল আকাবের থেকে বিচ্ছিন্ন হওয়ার মানি হল দিন থেকে বিচ্ছিন্ন হওয়া। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা খলিল আহমদ সারনপুর রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, এই সব আমাদের মহান পূর্বসূরি বুজুর্গান দিন। কিন্তু পূর্বেকার আকাবের দিনের সামনে তারা মাথা ঝুঁকানেওয়ালা সকলে, কেউ মুস্তাকিল বিজাত না, কেউ নিজেকে মনে করেন না আমি যেটা বুঝলাম এটা ফাইনাল, কারোটার সঙ্গে মিলুক বা না মিলুক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই আলেমে দিন যার নিকট সারা জাহানের সব এলেম মজুদ, কিন্তু তিনি এই কথা মনে করেন আমি যেটা বুঝলাম সেটা ফাইনাল, আর কারো সঙ্গে মিলুক না মিলুক। এই তার এই সিদ্ধান্তটা অথবা তার এই কথা বলাটাই দলিল তাকে শয়তানে পেয়েছে, তাকে তার কর্তানি ইবলিস সওয়ার হয়ে গেছে এবং নিঃসন্দেহে সে গুমরা। এই লোকটাকে সারা পৃথিবীর এলেম তার কাছে থাকা সত্ত্বেও তাকে অনুসরণ করা সম্পূর্ণ হারাম। এই এই আয়াতে পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াতে পাক সেই কথা বলে, কি কথা বুঝুন নাই, এই আয়াতে পাক সেই কথা বলে যে আমার যে সন্তুষ্টি প্রাপ্ত বান্দা যারা তাদের রাস্তাই সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা সরল সহজ রাস্তা। এই রাস্তার থেকে যারা বিচ্যুত হবে আকাবের রাস্তা থেকে সে গুমরাহির অন্ধকারে হারিয়ে গেছে। আল্লাহ পাকের শুকর, এই কথা আজকে যে বলার তৌফিক হচ্ছে আমার তা না, আলহামদুলিল্লাহ সে যুগ যুগ ধরে এই কথা বলতেই থাকার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিন আমাকে। কিন্তু আমাদের আমাদের উলামায় দিন সমস্বরে সকলে যদি এই কথা বলতে থাকেন আকাবের রাস্তাই সহি রাস্তা, আকাবের থেকে যে বিচ্যুত হয় সে গুমরাহির ভিতরে হারায় যায়, এই কথা উলামায় দিন উম্মতকে যত বুঝাবেন উম্মত তত বেশি হকের দিকে হেদায়তের দিকে আসার তৌফিক প্রাপ্ত হবে। মুস্তানাদ রাস্তে বহি মানে গায়ে দিন সে হোক তের দিওয়ানে গায়ে লোটায় জিতনে ফরজানে গায়ে তাব মঞ্জিল সিরফ দিওয়ানে গায়ে, সনদওয়ালা রাস্তা শুধু আকাবিরের রাস্তা, সনদওয়ালা রাস্তা শুধু আকাবিরের রাস্তা। এই এই সনদপ্রাপ্ত রাস্তার বাইরে যত রাস্তা সব বিচ্যুতির শিকার রাস্তা। এটা তো কোরআন শরীফের এক আয়াত থেকে বললাম, তারপরে কারো মনে এরকম খামোখা খটকা পয়দা হইলে হইতেও পারে যে কোরআন শরীফের আয়াত উনি এটার ব্যাখ্যা করলেন, কোন হাদিস এরকম শুনাইলে এই আয়াতের পক্ষে দলিল, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হইত, মানতাম যে হা তাহলে তো ঘটনা ঠিকই আছে। এরকম হাদিস শরীফ তো কতবার আলোচনা করলাম, হ্যাঁ আল্লাহ পাক আমাদের দিলে সেটা বসায় দেন, জমায় দেন এবং সেটাকে সুস্পষ্ট করে দেন, এবং একদম সূর্যের আলোর চেয়ে দুপুরের সূর্যের আলোর চেয়ে আরো বেশি বিষয়টাকে আমাদের কাছে আলোকিত এবং স্পষ্ট করে দেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বারাকাতু মা আকাবিরকুম ওয়ফি রিওয়াল খায়রু মা আকাবিরকুম ওয়ফি রিওয়ায়া যে লা ইযালুন নাসু বিখায়রিন মা আখাযুল ইলমা আন আকাবিরহিম, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত হেদায়তের উপর থাকবে, কল্যাণের উপর থাকবে, আলোর পথে থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে, জান্নাতের পথে থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা দিনের এলেম নিবে আকাবের দিন থেকে। কতটা সুস্পষ্ট বাণী এটা, অথচ এই রেওয়ায়েতটা দেখার আগে শুধু আল বারাকাতু মা আকাবিরকুম এইটুকুর ব্যাখ্যা আল্লাহ পাক এই কথাগুলোই বলার আমাকে বারবার তৌফিক দিয়েছেন। কিন্তু আমি খুঁজতেছিলাম যে যে কথাগুলো বলার তৌফিক হয় আল্লাহ, হুবহু এই ধরনেরই কোন হাদিস যদি হইত তাহলে তো মানে আমাদের দায় দায়িত্ব মানে আমরা ব্যাখ্যা করার বদলে ডাইরেক্ট কোরআন সুন্নার আলোকেই কথা বলার রাস্তা খুলে দিত। পরে যখন এই রেওয়ায়েত দেখলাম আমার খুশি দেখে কে যে লা ইযালুন নাসু বিখাইরিন, মানুষ দিনের পূর্ণাঙ্গ কল্যাণের উপর কায়েম থাকবে, মা আখাযুল ইলমা যতক্ষণ পর্যন্ত তারা এলেম নিবে, আন আকাবিরহিম দিনের যারা পূর্বসূরী মহান আকাবের, কোরআন সুন্নার ক্ষেত্রে আল্লাহর দিনের ক্ষেত্রে এলমে দিনের ক্ষেত্রে সারা পৃথিবীতে যারা বড় এই উম্মতের নজরে, তাদের নিকট থেকে এলেম নিবে, দিনের ব্যাখ্যা নিবে, বিশ্লেষণ নিবে, তো মানুষ খায়রের উপর থাকবে, হকের উপর থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে। ওই আনআমতা আলাইহিম এখানে সেটার তাবির হল আলা খায়রিন, লা ইযালুন নাসু বিখায়রিন, খায়রের উপর থাকবে। ওখানে বলছেন আল্লাহ তাআলা যে মোনাম আলাইমের রাস্তার উপর থাকবে, সেটাকে এখানে বলছেন খায়রের উপর থাকবে। এবার আতুনা সত্তা ও হুসনুকা ওয়াহিদুন। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইদুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার দুজাহানের কামিয়াবি চান, আল্লাহ পাক তাকে দিনের সমজ দান করেন, দিনের গভীর বুঝ দান করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো ফাইজা আখাজুল ইলমান আসাগরিহিম, ফাইজা আখাজুল ইলমান আসাগরিহিম, এখানে দলিল হল তাকাবুলের দ্বারা। আকাবরের থেকে নেও তো তুমি দিনের উপর আসো, সিরাতুল মুস্তাকিমের উপর আসো, জান্নাতের পথে আসো, নূরের উপরে আসো। আর যদি আকাবের দিনকে বাদ দিয়া ছোটদের থেকে নেও, আহা স্পষ্ট কথা, ফাইজা আকাজুল ইলমান আসাগরিহিম, আসাগের আসগরের বহু বচন, নাম রাখেন আসগর আলী, আকবর আলী, আসগর মানে ছোট, আসগর আলী মানে ছোট আলী, আকবর আলী মানে বড় আলী, কি কথা বুঝেন নাই? আসগর আলী নাম রাখে না, আসগর মানে কি ছোট, আর আকবর মানে বড়, আল্লাহু আকবর মানে কি আল্লাহ বড়, আকবর মানে বড়, এখনো বুঝে আসে নাই? তো আসগর আলী মানে ছোট আলী, আর আকবর আলী মানে বড় আলী। তো আসগরের বহু বচন হল আসাগর। ফাইজা আকাজুল ইলমা, যখন তারা দিনের এলেম, দিনের বুঝ নিবে, আনাসাগরিহিম, আকাবেরকে বাদ দিয়া তাদের ছোটদের থেকে, আসাগরিহিম, হিমে জহিন জমিরের মর্যাদা যদি আকাবের দিকে দেন তাহলে তো সহজ হয়ে যায়। আকাবের থেকে যারা ছোট, আকাবেরকে বাদ দিয়ে সেই ছোটদের থেকে নিতে শুরু করেন, হালাকু, তখন উম্মত ধ্বংস হবে। যেই মানুষরা এই পথে চলবে তার হালাক হবে, ধ্বংস হবে। এইরকম সুস্পষ্ট আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলামের হেদায়তের বাণীর পরও যদি উম্মত বুঝতে না চায় তাহলে সে হেদায়ত পাইতে পারে? কথা বুঝতেছেন আপনারা? সাধারণ মানুষদেরকে কি বুঝানো? ওলামাদেরকে বুঝাইতে বুঝাইতে তো জান শেষ হইতেছে আমাদের অনেকের, আমাদের ওলামায় দিনের, আমাদের বড়দের জান শেষ হইতেছে কি ওলামাদেরকে বুঝাইতে বুঝাইতে। দাওরা পাস করে গিয়ে এখন একজন বলতে থাকে উনিও দাওরা পড়ছে, আমিও দাওরা পড়ছি। ওয়া ভাই ওয়া, কি কথা বুঝেন না? দাওরা তো উনিও পড়ছে, আমিও পড়ছি, এটা কথা সত্য। আল্লামার সব্বির আহমদ উসমানিও দাওরা পড়ছেন, আপনি আমিও দাওরা পড়ছি। বোর্ডে পরীক্ষা দিয়ে আপনি আমি ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়ে গেলাম, আল্লামা সাব্বির আহমদ উসমানি তো বোর্ডে পরীক্ষাও দেন নাই, তাহলে তো তিনি আমাদের পিছনে পড়ে আছেন না? না উজুবিল্লাহ তাআলা মিন যালিক। শাহুল্লাহ দেহলবিও দাওরা পড়ছেন, আপনি আমিও দাওরা পড়ছি। উনি হাদিসের যে কথা কিতাব আমরা পড়ি, শাহুল্লাহ দেহলবি পড়েন নাই, তাহলে আপনি আমি কি এই কথা বলবো যে আমিও দাওরা পড়ছি, শাহুল্লাহ দেহলবিও দাওরা পড়ছেন? ওনা আমার মধ্যে পার্থক্য কোথায়? উনি হক দিনের ব্যাখ্যা দিবেন তো আমিও দিনের ব্যাখ্যা দিব, ওনার মিম্বর ওনার মিম্বর, আমার মিম্বর আমার মিম্বর। এই কথা বলা কি কোন হেদায়ত প্রাপ্ত মানুষের কথা না ইবলিস যার কাতে সওয়ার হয়েছে তার কথা? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বড়দের, দিনের বড়দেরকে যে ত্যাগ করে দেয়, তাদেরকে এড়াইয়া চলে, এটা খুব দলিল যে তার গর্দানে শয়তান সওয়ার হয়ে গেছে। বহরহাল আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের কামে নূর দান করেন। হ্যাঁ, তো হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভেলায়ত নাম হয় এতাত আর আব্দিয়তগা, যে ওলি তাকে বলে যে পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ রসুলের কথার উপর চলে, আল্লাহ রসুলের কথা মানে, সেই মোতাবেক জিন্দগি বানায় এবং নিজেকে একদম মিটায়, আব্দিয়ত মানে নিজেকে বিলকুল মিটায়। যতই এলেম থাক, আমল থাক, এবাদত থাক, বন্দিগি থাক, দিনের বুঝ থাক, দিনের খেদমত থাক, কোশ্চিন কালে ওই কথা বলবে না যেহেতু আমি বুখারিওয়ালা অতএব আমি বড়, যেহেতু আমি দিনের খেদমত 10 বছর করি অতএব আমি বড়, যেহেতু আমার হাতে 10 লাখ লোক ইসলাম কবুল করছে অতএব আমি বড়। আপনার হাতে কয়জন কবুল করছে হুজুর? বলে ভাই আমার তো কোন সময় সুযোগ হয় না। তা জানেন আমার হাতে 10 লাখ লোক ইসলাম কবুল করছে, অতএব আপনি পিছনে আর আমি কত অগ্রগামী, আমি কত বড়। আমার প্রিয় বন্ধুরা, এলেম বা আমলের কারণে অথবা দিনের খেদমতের কারণে যে এই কথা মনে করবে আমি বড়, এটা দলিল সে ধ্বংস হয়ে গেছে, এটাই দলিল যে শালাক হয়ে গেছে। তাকাব্বুর আজাজিলেরা খার কর বজিন্দান এলানত গ্রেফতার কর। ইলবিসের এলেম ছিল, এবাদত ছিল, আমল ছিল, সব ছিল, কিন্তু এগুলি আমার আছে এই কারণে আমি ঊর্ধ্বে একথা মনে করার কারণে মরদুদ হয়ে গেছে, চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন যে এই কথা মনে করে আমার মধ্যে তাওয়াজ্জু আছে, আমার মধ্যে বিনয় আছে, এটাই দলিল যে সে মুতাকাব্বির, সে অহংকারী। এই কথা বুঝেন নাই? হযরত থানভী বলেন যে তাহলে তাওয়াজ্জু আছে এটা কি, যে হাজার নিজেকে মিটানোর পরও যে নিজেকে মনে করে যে আহা আমি নিজেকে মিটাইতে পারি নাই, আমি মুসলমান ভাইদের সামনে, আমার বড়দের সামনে, আমার বুজুর্গানের সামনে আমি নিজেকে মিটাইতে পারি নাই, আমি আমার ভিতর থেকে বড়ত্বকে অহংবোধকে দূর করতে পারি নাই, এই জিনিস থেকে আমি নিজেকে মুক্ত করতে পারলাম না, এটাই দলিল যে তার মধ্যে তাওয়াজ্জু আছে, এটাই দলিল তার মধ্যে বিনয় আছে। কি কথা বুঝেন না? যারা নিজেকে মিটান তো আল্লাহ পাক নিজেই দুনিয়াতে তাদেরকে তাদের প্রচার এবং প্রসিদ্ধি ঘটায় দেন। হ্যাঁ, এক বুজুর্গের ভাষায় মে তো নাম ও নিশান মিটা বেঠা, মে তো নাম ও নিশান মিটা বেঠা, সোহরা মেয়েরা উড়া দিয়া কিসনে। আহা, আমি তো চাইছিলাম যে আমার নাম নিশানও না থাকুক, এতটা নিজেকে মিটাইতে চাইছিলাম, কিন্তু হায় কি হল, সারা পৃথিবী থেকে আমাকে প্রসিদ্ধ করে দিল কে, মানে আল্লাহ পাককে প্রসিদ্ধ করে দিছেন। কি কথা বুঝুন নাই? হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই ভারত উপমহাদেশের আকাবের উলামায় দ্বীনের ক্ষেত্রের মধ্যে তার মকাম অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মকাম অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এই মানুষগুলো নিজেকে এত মিটাইছেন যে বলার নাই। কি কথা বুঝেন নাই? নিজেকে পূর্ণাঙ্গভাবে মিটাই দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়াতে প্রসিদ্ধ করে দিয়েছেন। তারা মিটাইছেন নিজেকে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ পাক তাদেরকে প্রসিদ্ধ করে দিয়েছেন যাতে পৃথিবীর মানুষ আল্লাহ পাকের বান্দারা তাদের রাস্তায় চলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। যে সিরাতাল্লাযীনা আনআমত আলাইহিম, আমার এই বান্দারা আমি আল্লাহকে খুশি করে দিছে, তোমরা তাদের রাস্তায় চলবা তো আমি তোমাদের উপর খুশি হয়ে যাব, তোমাদের উপরও খুশি হয়ে যাব। না যে উনসে মিলনে কি হ্যাহি এক রাহ, মিলনে মানুষ রাহ পেদা কর, আল্লাহকে পাইতে চাও যে আল্লাহকে পাওয়া গেছে, তার পথ ধরো, তার রাস্তা ধরো। হযরত হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নিজেকে এত মিটাইছেন, আহা, একটু এসাক বেশি পড়লে কয়েকদিন, একটু তাহাজ্জুদটা ঠিকমতো পড়তে পারলে, পাগড়িটা ঠিকমতো ভাঙতে পারলে, হ্যাঁ না, এই সুরমা একটু ঠিকমতো প্রতিদিন লাগাইতে পারলে শোয়ার সময়, কয়েকদিন পরে মনে হয় তাহলে আমি কি পরিমাণ সুন্নতের আমলওয়ালা, আল্লাহু আকবার, ওয়াহ ওয়াহ ওয়াহ, নিজের নামে নিজে প্রশংসার ধান্দা, যে আমি কত বড় মুত্তাবে সুন্নত, আমি আকাবের কি জিন্দা নমুনা, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। কয়েকটা মাত্র সুন্নতের উপর আমলকারী লোক এই পৃথিবীতে বহুত এরকম আছে যারা নিজেকে সুন্নতের ধ্বজাধারী মনে করে, আমি সবচেয়ে বড় সুন্নতের আমলওয়ালা। আরে মিয়া, সুন্নতের আমলের জন্য তো আগে সুন্নতের বুঝ দরকার। কি কথা বুঝেন না? ফাহমে সুন্নত দরকার তো আগে। এই হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এতটা নিজেকে মিটাইছেন যে এই বিখ্যাত ভারতের দারুল দেওবন্দের তিনি প্রতিষ্ঠাতা, আর এত বড় আলেম, সমস্ত ওলামায়ে দেওবন্দ তাকে শীর্ষস্থানীয় মনে করেন, সকলের শীর্ষে মনে করেন। সেই মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা লুঙ্গি পরে আর একটা লুঙ্গি গলায় দিয়া গায়ে দিয়া, আরেকটা একটা লুঙ্গি পরে আর একটা লুঙ্গি চাদর বানায় তিনি রেলের স্টেশনে আসতেন। দারুল দেওবন্দ যখন রমজানের পরে খুলবে, ওই সময় যে তালবেলদের এই গাঠি নিয়ে ওরা রেল থেকে রেলগাড়ি থেকে নামবে, তা আমি এটা পৌঁছে দিলে আল্লাহ খুশি হবেন, যে তালবেলমের বড় মর্তবা, যে তালবেলম যখন যখন ওয়াইনাল মালায়েকাত আল্লাহ তাজাউ আজনি আতাহা রিজান লি তালিবিল ইলম, তালবেলমকে দেখলে সে ফেরেশতারা পর্যন্ত শ্রদ্ধায় আপ্লুত হয়ে নত হয়ে যান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সে তা হল হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন কোরআনে কারিমের তার ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, কোরআনে পাক পড়ে হাফেজে কোরআনকে দেখি, শ্রদ্ধায় আমার আমি আপ্লুত হয়ে যাই, জাল্লাই আল্লাহ পেয়ে এর কত বড় বানাইছেন, আপনার তিরিশ পানা কারাম তার সিনাতে দান করছেন, ইয়া আল্লাহ, অথবা হে আল্লাহ আপনার কোরআনে পাক সে পড়ে মাদ্রাসায়, কি আশ্চর্য মর্তবা আপনি তাকে দান করছেন, রাজা বাদশাহদের চেয়ে শিশুর মর্তবা বড় যে কোরআনে পাকের এলেবুয়ালা। কি কথা বুঝুন নাই? হজরত থানবী বলতেন, আমি এদেরকে দেখলে একদম মানে জড়সর হয়ে যায়, আপ্লুত হয়ে যায়। ফের তিনি বলতেন, ভাই আমি হব না কেন, যে আমি তো মুসলমান ভাইদের একজন, যেখানে আল্লাহ আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ফের তালবেলেমকে দেখলে এইভাবে শ্রদ্ধায় আপ্লুত হয়ে যায়, তা আশাবাদী কেন সেই রকম মুতাসির হবে না, প্রভাবিত হবে না বলে শুনতেছেন প্রিয় বন্ধুরা। সেই দারুল দেওবন্দের এই রমজানের পরে ভর্তি হওয়ার জন্য যারা যাইতেন তালবেলেম, তাদেরকে তাদের খেদমত করার জন্য তিনি চুপচাপ বাইসা ওই রকম ওই রেল থামলে ওইখানে ঘুরতেন। এখন দারুল দেওবন্দের কাছে রেল থামছে, এখন এরা সব মাদ্রাসার দিকে যাবে। তালবেলেম নামলে হজরত আসতে তার গাঠি মাথায় উঠাইতেন, সে তো চিনে না, দেখলে মনে হয়তো কোনো কুলি। কি কথা বুঝুন না, যে তিনি যে কোনো বড় আলেম, এত বড় আল্লামা, এত বড় ইমাম, এই কথা বুঝার উপায় ছিল না, এত সাদা মাটাভাবে চলতেন। তো তালবেলেম ওনার মাথায় গাঠি উঠাই দিত আরামসে, বলতেন যে হজরত বলতেন যে আপনার গাঠিটা কই দেবেন দেওবন্দে? দারুল দেওবন্দ বলে হ্যাঁ, তো আমি আগায় দিয়ে আসি। বলে হ্যাঁ হ্যাঁ তো দেন। পরে ওই দেওবন্দি নিয়ে গেছে তালবেলেম, তালবেলেমের গাঠি গিয়া ওই গেটের পাড়ে গিয়া বলতেন কি আমি এখানে নামায় দিই, আপনি কাউকে দিয়ে ভিতরে নিয়ে যান। বলে না তুমি এই পর্যন্ত আনছো, নিয়ে তো ভিতরে নিবে না কেন, ভিতরে আগায় দাও, আমি এখন আবার কারে ডাকবো? কি কথা বুঝুন না, হজরত রাজি হইতেন না, যা আমি আর পারতেছি না এইখানে রাখলাম। যে হজরত চিন্তা করতেন যে আমি ভিতরে গেলে তো সবাই চিনে ফেলবে, মুশকিল না, ওই গেট থেকে একটু দূরে এক জায়গায় নামায় দিয়ে উনি সরে পড়তেন। যাই হোক, তালবেলেম বেচারা সে কোনোভাবে ওই গাঠি নিয়ে এই ভিতরে ঢুকত। এখন ফরম নিছে, ফরম নিয়ে ফরম পুরা করছে, এখন প্রিন্সিপালের দস্তখত লাগবে, দারুল দেওবন্দের অধ্যক্ষের দস্তখত লাগবে ভর্তি হওয়ার জন্য। অধ্যক্ষের দস্তখত করতে করানোর জন্য গেছে, কোন কামরায় থাকেন? যে ওই কামরা গিয়া দেখে যে যিনি গাঠি নিয়া গেটে পৌঁছায় দিয়েছেন উনি অধ্যক্ষ, উনি মুহতামে হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবী। এবং তালবেলেম থরথর কাঁপতেছে, আমি এখানে কেমনে যাব যদি তিনি আমার চিনে ফেলেন যে তুই তো আমার গাঠি নাইছিস। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, এই হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দ্বীনের দুইটা হরফ শিখছি এই কারণে পৃথিবী আমাকে জানে চিনে, যদি এটা না হইতো, এই পরিচয়টুকু আমার না থাকতো, তাহলে পৃথিবীতে আমি এইভাবে এই পৃথিবীতে বসবাস করার চেষ্টা করতাম যাতে দুনিয়া জানতেই না পারে যে এই এলাকায় কাসেম নামক একটা মানুষ জন্ম হয়েছিল এবং চলে গেছে, যাতে কেউ জানতেও না পারে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এসা অবস্থা ছিল আমাদের আকাবের দ্বীনের। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, এভাবে আমাদের এক এক আকাবিরের শান ছিল, নিজেকে কি মিটায় গেছেন, কিভাবে নিজেকে একদম বিলকুল। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমাদের বাংলাদেশের মহান আলেমউদ্দিন বুজুর্গ, লিখতেন তো ওই যা কিছু লিখতেন, কিতাব লিখতেন, চিঠি লিখতেন, তার নিচে লিখতেন না চিজ শামসুল হক, না চিজ শামসুল হক, চিজ মানে তো বস্তু, না চিজ মানে যেটা কোনো বস্তুও না, কিচ্ছু না, কি শুনতেছেন আপনারা, এটা লিখতেন না চিজ শামসুল হক। ওনার সব কিতাবের নিচে দেখবে যে লেখা আছে না চিজ শামসুল হক, যেটা কোনো চিজই না। এইরকম ভাষা তো আমি আর লিখতে কাউকে দেখিনি, সিরফ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মধ্যেই দেখলাম তিনি লিখতেন না চিজ, মানে কিচ্ছু না, এই জগৎ একদম অথর্ব একটা, এই ভাষায় নিজেকে লিখতেন, কিভাবে নিজেকে মিটাইছেন এই সকল মানুষ। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আশ্চর্য আমাদের আকাবের দিনের শান। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহারানপুরে থাকতেন, হযরত শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দারুল দেওবন্দে পড়াইতেন, সারা দুনিয়া থেকে দারুল দেওবন্দে যাইত ওলামায়ে কেরাম ইলমে হাদিস শিখার জন্য হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহ এর কাছে। কিন্তু এই মানুষটা এমন এক আজব ধরনের মানুষ ছিলেন যে যখনই আল্লাহর মহব্বতের এক জ্বালার বেচাইনি পয়দা হইত, তিনি একদম ওখান থেকে ছুটে গিয়া সাহারানপুরে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ এর কাছে পৌঁছতেন। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ শুনে যে কি ব্যাপার, যে হযরত মাদানী আসছেন, আরে আজব, মানে ফিত্রিত উর্বর হজরত মাদানির একটা মহব্বত ছিল শেখুল হাদিস মহানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ প্রতি, অথচ মহানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ হজরত মাদানিকে অনেক বড় জানতেন, অনেক বড় জানতেন, নিজের শিষ্য স্থানীয় এক মহান মুরব্বী হিসাবে জানতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু হজরত মাদানির যে মহানা জাকারিয়া বড় আলেম, বড় মহাদ্দেশ, বহুত বড় ওলি আল্লাহ, বহুত বড় আরেফ, তার জন্য আমার মহব্বত লাগে, তার কাছে গেলে ভালো লাগে, বস যখনই একটু বেচাইন লাগত এক দৌড়ে গেছে আরামপুরে হাজির। আর ওইদিকে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই তার খেদমত করতেন পাগল পাড়া হয়ে। চিন্তা করা যায় সকল বিষয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলীর দ্বারা সারা দুনিয়াতে এত বড় কাজ হয়েছে, কিন্তু এই মানুষটা তৈরি হয়েছেন প্রথমত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলীর তালিম তরবিয়ত সোহবত এবং দোয়া এবং চোখের পানির মধ্যে। এরপরে মাওলানা খলিল আহমদ সারানপুর রহমতুল্লাহ আলীর মধ্যে। কিন্তু এত বড় পৃথিবী সারা আকাবের কাছে তিনি উঠা বসা করার তরবিয়ত পাওয়ার পরেও এই মানুষটা আকাবের নিকট দৌড়ানোর এমনটা ব্যাকুলতা তার মধ্যে সক্রিয় ছিল, একদম সে তিনি চলে যেতেন রায়পুর হজরত মাওলানা আব্দুল কাদের রায়পুর রহমতুল্লাহ আলীর কাছে, রায়পুর চলে যেতেন, সে ওখানে এক মস্ত বড় বুজুর্গ ছিলেন। আবার চলে যেতেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর কাছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কতজনের নাম বলবো আমি, শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলী, তিনি দারুল দেওবন্দে পড়াইতেন, যার হাতে দুনিয়াতে এলমে দ্বীনের এত বিশ্ববিখ্যাত সিংহ পুরুষরা তৈরি হয়েছেন। সেই শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলী পাগল পাড়া হয়ে ছুটে যেতেন গঙ্গুতে ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলীর সামনে, এবং প্রতি বৃহস্পতিবার 35 মাইল পায়ে হাইটা সেখানে যাইতেন। আবার শুক্রবার দিন সন্ধ্যায় 35 মাইল পায়ে হাইটা এই মানুষটাই আবার দারুল দেওবন্দে ফিরে আসতেন, নিজেকে এতটা মিটাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, যারা ওলামায়ে দিন আকাবের দিনের সামনে নিজেকে এইভাবে মিটাইতে পারে নাই, এটাই বুঝতে হবে আমার এইটুকু ঘাটতি এবং কমি দলিল যে আমি এখনো দিন শিখতে পারিনি, দিনের বুঝ এখনো আমার মধ্যে পয়দা হয়নি। আর না হলে যারা দিনের বড় তো তাদের সামনে আমি নিজেকে মিটাইতে পারলাম না কেন? চেরাক যদি এই কথা মনে করে যে আমি থাকতে আবার সূর্যের দরকার কি, চেরাক যদি এই কথা মনে করে আমি থাকতে আবার পূর্ণিমার চাদরের দরকার কি, এই চেরাগের এই বুঝ সহি না গলত? হ্যাঁ, তাহলে চেরাগ তখন সত্যিকার চেরাগ, চেরাগের আলোটুকু নেওয়া ততক্ষণ পর্যন্ত সহি থাকবে যখন যতক্ষণ এই চেরাগ মনে করে সূর্যের সামনে আমার কোন অস্তিত্ব নাই, চন্দ্রের আলোর সামনে আমার কোন অস্তিত্ব নাই, যেখানে চন্দ্র আছে সেখানে আমার কোন দরকার নাই, যেখানে সূর্য আছে সেখানে আমার কোন দরকার নাই, কারণ আমার আলো কতটুকু আর সূর্যের আলো সারা পৃথিবীর জন্য যথেষ্ট। ওলামায়ে দিন যারা, আকাবের দিন যারা, কোরআন সুন্নার এলম আল্লাহ যাদেরকে দান করছেন, তারা হল চন্দ্র সূর্যের মতো, সারা পৃথিবী তাদের দ্বারা, তাদের আলো দ্বারা, তাদের কথা দ্বারা, তাদের দিক দিক নির্দেশনা দ্বারা, দিক নির্দেশনার আলো দ্বারা সারা দুনিয়া সারা পৃথিবী প্লাবিত হবে। আর আমি কতটুকু শিখলাম, আমার মধ্যে তো একদম সামান্য, অতএব ওনারা সকলে বড় আমি ছোট, এই বুঝটুকু যতক্ষণ থাকবে তখন সে হকের উপরে আছে, হেদায়তের উপর আছে, জান্নাতের পথের উপরে আছে। আর যদি এই কথা মনে করে আর সূর্য কি জিনিস, চন্দ্র কি জিনিস, আমি চেরাগুলো কি আছে, আমি সূর্যের চেয়ে কম না, তো এটা এটা যে ভাববে সে কি সহি রাস্তার উপর থাকবে? কি বলবো, হযরত শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই মানুষটার উপর আল্লাহ পাকের কি যে মেহরবানি ছিল আল্লাহ পাক জানেন। আশ্চর্য লাগে এই ভারত উপমহাদেশে যত জায়গাতে বুখারি শরীফ যারা পড়ান, তিরমিজি শরীফ আউয়াল যারা পড়ান, তিরমিজি শরীফ পড়ান এই মুহাদ্দিসিনে কেরাম, আমার মনে হয় এই প্রায় বা অধিকাংশই হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী মোল্লার শিষ্য। আমরা তাসাউফ তরিকতে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাতিপুতি, কিন্তু এলমে হাদিসের ক্ষেত্রে আমরা একদিকে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ নাতিপুতি, হ্যাঁ আবার আরেকদিকে আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহ, আমরা আমরা বুখারী শরীফ পড়ছি শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর কাছে, তার উস্তাদ আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহ, কিন্তু আমরা তিরমিজি শরীফ পড়ছি, তিরমিজি আউয়াল পড়ছি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, তার উস্তাদ হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা আমাদের জন্য সৌভাগ্য, এইরকম পৃথিবীর শ্রেষ্ঠ আকাবের উলামায় দ্বীনের নিকট থেকে ইলমে দ্বীন পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। কি বলবে, এই নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবে? তো যাই হোক, আমাদের উস্তাদ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিরমিজির সবক পড়ানোর মধ্যে যখন মাঝখানে বলতেন, হযরত শেখ নে ফরমায়া, হযরত শেখ মানে হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তখন উনি কাঁপতে থাকতেন, এমন ভাবে কাঁপতে থাকতেন যে দেখার মতো, আহা, হযরত মাদানীর নাম আসলে নামটা পর্যন্ত তিনি বলতে পারতেন না, নাম উচ্চারণ করতে পারতেন না, এত বেশি তার প্রতি ভীষণ চরম শ্রদ্ধাশীল ছিলেন। সেই শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর অবস্থা ছিল যে মেহমানখানাতে রাত্রিবেলা হিন্দু উনার মেহমানখানায় মেহমান হয়েছে, বুড়া মানুষ বেচারা শুয়ে রয়েছে, রাত্রিবেলা দেখে যে কে জানি পাও টিপে, কে জানি পাও টিপতেছে, তো ওই লোকটার হাঁটু ব্যথা পায়ের ব্যথা ঘুম আসতেছিল না, পরে এখন আরাম লাগতেছে, খুব খুশি হয়েছে। আরে কে এরকম অন্ধকার আছে, আমার হাত পা টিপে দিতেছে, এখন একটু ভালো লাগলো। কিন্তু হঠাৎ সন্দেহ সন্দেহ লাগে যে কি মনে হয় যে একটু বয়সী মানুষ লাগে, উঠা বসে দেখে যে আরে হযরত মাওলানা মাদানী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, যে শেখুল ইসলাম মাওলানা মাদানী রহমতুল্লাহের আখলাক এমন আল্লাহর কসম এমন বিস্ময়কর ছিল, মনে হয় যে একদম জাদুর চেয়েও মারাত্মক, এত বিস্ময়কর আখলাক ছিল। এর চেয়ে মানুষ নিজেকে কিভাবে মিটাইতে পারে? একজন হিন্দু ভদ্রলোক সেখানে মেহমান হয়েছে আর হযরত মাদানী তার পা দবাইতেছে, এটা কি চিন্তা করা যায়? হ্যাঁ, কি মানুষ ছিলেন শেখুল ইসলাম মাওলানা মাদানী রহমতুল্লাহ। ব্যাপারটা কি ছিল? ওই যে আব্দিয়ত, যে দিন বেলায়ত নাম হয় আব্দি, এটা তার আব্দিয়ত কা, যে বলি ওই মানুষ, যে মানুষ আল্লাহ রসুলের কথার উপরে নিজের জিন্দগি বানায় আর একদম নিজেকে মিটায় দেয়। কিভাবে মিটাইলেন? এখানে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানের আদর সমাদর এবং সম্মান করে, সেজন্য মেহমানের সমাদর করে, সম্মান করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই যে এই লোকটার দিকে হযরত মাদানীর নজর নাই, নজর হল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই শিক্ষার উপরে, আল্লাহ রসুল বলছেন মেহমানের এরকম একরাম করতে, সেই কথার উপরে। নিজের কোনো খেয়াল নেই, আমার এলেম, আমি মুসলমান, আমার ইমান, আমার এলেম, আমার আমল, আমি দারুল দেওবন্দে বুখারী শরীফ পড়াই, সারা দুনিয়ার বড় আলেমরা আমার নিকটে পড়ে এবং বিশ্বের বিভিন্ন আনাচয়ে কানাচে বড় বড় মুহাদ্দিসিন আমার হাতে পয়দা হয়েছে, এগুলোর কোনো খেয়ালও নাই। আর খেয়ালে দোস্ত বেগানা সাজে মা সেবা ইস ভরি মাহফিল মে তুনে মুজকো তনহা কর দিয়া, আল্লাহ পাকের আজমতের খেয়াল সমস্ত খেয়ালকে ভুলাই দিছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বল, একবার দারুল দেওবন্দের বড় বড় আলেমরা কয়েকজন, বড় বড় কয়েকজন আলেমকে সাথে নিয়ে হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। শুনতেছেন আপনারা, আজীব ঘটনা। ওর ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন যে এই ঘটনা, ওর ভিতরে শেখুল আদব বিখ্যাত আলিম এবং ফকি হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহিও ছিলেন। হযরত মাদানী যাইতেন কোথাও তো সাথে অনেককে নিয়ে যেতেন, যাদের মধ্যে মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, এ সকল বুজুর্গানে দিন, বিখ্যাত উলামায় দিন থাকতেন তার সঙ্গে। যাই হোক, ওই দিন কাকে কাকে নিয়ে গেছিলেন দেওবন্দ থেকে, বেশ কয়েকজনকে নিয়ে হযরত থানভীর সঙ্গে দেখা করতে গেছেন। তখন থানা ভবনের খানকা থেকে রেল স্টেশন বেশ দূরে ছিল, রেল থেকে নামার পরে ফের অনেক দূর হাঁটা লাগত, হাইটে গিয়ে ফের ওই হযরত থানভীর খানকায় পৌঁছতে হইত। হযরত মাদানী তো বীর পুরুষ, হ্যাঁ, বস যেটা করতেন তো করতেন, সিংহের মতো কাজকর্ম ছিল, সাহস হিম্মত কাজকর্ম এসা করতেন যে আজীব মামলা, আল্লাহ পাক আজিমুসান হিম্মত দান করছিলেন। গিয়া পৌঁছেন তো দশটার পরে, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভীর খানকায় পৌঁছেন কয়টায়? রাত দশটার পরে। হযরত থানভীর ওখানে নিয়ম ছিল দশটার সময় গেট বন্ধ হয়ে যায় আর খোলা হয় না গেট তাহাজ্জুদের সময়ের আগে, তাহাজ্জুদের সময় হলে তখন গেট খোলা হবে। হযরত মাদানী এটা হযরত থানভীর উসুল জানতেন, সেই কারণে ওখানে গিয়া ওই গেটের সামনে কোনো আওয়াজ ওদের নাই, ওই চাদর বিছায়া ওখানে জমিনের উপর শুয়ে পড়ছেন, খোলা জমিনের উপরে, খোলা আকাশের নিচে জমিনের উপরে চাদর বিছায়া শুয়ে পড়ছেন। বস ভোর রাত্রে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদ পড়ার জন্য খানকার মসজিদের দিকে আগায় আসছেন, তো হযরতের মনে হল যে গেটের বাইরে লোকজন দেখা যাইতেছে, লাগে ব্যাপার কি, ওইদিকে আগায় গেছেন, গিয়া দেখে যে হযরত মাদানী সেখানে। হযরত থানবী বললেন যে হযরত মাদানীও তো তাহাজ্জুদ পড়ার অভ্যস্ত, যে আপনি এখানে? হযরত আপনার এখানে আমি দশটার পরে পৌঁছছিলাম, তো আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার উসুলকে, আপনার নীতিমালাকে আমি শ্রদ্ধা করি, আপনার এখানে নিয়ম যে দশটার পরে গেট খোলা হয় না এটা আমার জানা ছিল, সেজন্য হযরত আমি আর কোন আওয়াজ দিইনি। হযরত থানবী বড় পরেশান হলেন এবং বললেন, উসুলকে আমি আপনার জন্য বানাইছি, উসুলকে আপনার জন্য বানাইছি। হযরত খুব পরেশান হলেন, কারণ হযরত মাদানী সাইয়্যেদ ছিলেন, আওলাদের উসুল ছিলেন, রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের রক্ত মুবারক তার দেহে প্রবাহিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো আমাদের আকাবের শান। এরপরে জনাব হযরত থানবী তাকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকলেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তারপরে ফজরের নামাজের ওয়াক্ত যখন হল, হযরত থানবী বললেন যে আজকে আপনি ইমামতি করবেন, আপনার পিছনে নামাজ আদায় করব। হযরত মাদানী ভীষণ সহজ সরল মানুষ ছিলেন, কি খোলা দিলেন মানুষ, বললেন যে হযরত আপনি ভারতকে দ্বিখণ্ডিত করতে চান, আপনি ভারত খণ্ডিত করে আলাদা একটা দেশের স্বাধীনতা চান, আর আমি অখণ্ড ভারত চাই, তা আপনারা আমার মধ্যে রাজনৈতিক পার্থক্যের কারণে, তো অনেক লোক তো আপনাকে অনুসরণ করে, অনেক লোক আমাকে অনুসরণ করে, আমি যদি এখানে নামাজ পড়াই তো আপনার এখানে যারা আছে অনুসারী আপনার মুরিদরা অনেকে খুশি হবে না, অসন্তুষ্ট হবে, হয়তো আমার পিছনে একটু দাও করবে না, নামাজও পড়বে না। খোলা মনে হযরত মাদানী বললেন, হযরত থানবী খুব খেপলেন এবং বললেন যে এই আজকে মাওলানা মাদানী এখানে নামাজ পড়াবেন, যার খুশি এখানে পড়ো, যার খুশি না, যার পড়তে ইচ্ছা না কর, বের হয় এখান থেকে, যাও অন্য জায়গায় যাও গিয়ে, যার মোচা অন্য জায়গায় যাও, আজকে মাওলানা মাদানী এখানে নামাজ পড়াবেন। হযরত থানবীর এই হুঙ্কারের সামনে কে আর কথা বলবে বা কে কোনো খেয়াল পেশ করবে, সব তো ভয় কাঁপতেছে, ফের জনাব কেউ ভাগেও নেই, মাশা আল্লাহ সব সেখানে থাকছে। তো হযরত মাদানী ফজরের নামাজের ইমামতি করছেন। হাকিম উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি নামাজের পরে বললেন যে আপনার পিছনে আজকে যে নামাজ আদায় করলাম, আমার মনে হয় যে হয়তো এই নামাজের উসিলায় কালকে আমাকে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। একদিকে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো এত বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, এত উঁচু মাপের মুহাদ্দিস, তিনি নিজেকে এইরকম মিটালেন কিভাবে, গেটের সামনে সারাটা রাত এভাবে পড়ে থাকলেন। হযরত মুফতি শফি সাহেব বলেন, বিশ্বে কোন আলেম, কোন শায়খ, কোন সাইকোলজিস্ট, কোন মুহাদ্দিস, কোন পীর সাহেবের জীবনে এমন নমুনা কি আর আছে, এই বলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর হাকিম উল উম্মত মাওলানা আসিফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তাকে ডেকে নিয়ে ফের তার পিছনে নামাজ আদায় করে বলতেছেন, আমার মনে হয় যে আমার তো আশা যে এই নামাজই হয়তো আমার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, তো বেলায়েত নাম হয় এতাত কা আর আব্দিয়ত কা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নিজেকে মিটানো, যে মিটাইতে পারে নাই নিজেকে সে কিছুই শিখে নাই, যে নিজেকে মিটাইতে পারে নাই সে দিন কিছুই শিখে নেয়, যে আকাবরের সামনে নিজেকে কিছু মনে করে এটাই সে ধ্বংসের রাস্তা অবলম্বন করছে তার দলিল। এই এই রাস্তা থেকে তওবা করা উচিত, ফিরে আসা উচিত, যদি নিজেকে মানুষ করতে হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বড় জিনিস হল ইনসানিয়ত, মানুষ হওয়া। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, পেশাব হইতে চাইলে অন্য জায়গায় যাও, খেলাফতের ধান্দা করলে অন্য জায়গায় যাও, মানুষ হইতে চাও হ্যাঁ তো এখানে আসো, আশরাফ আলী তোমার মানুষ হওয়ার খেদমত করবে, তুমি যাতে মানুষ হইতে পারো সে খেদমতটুকু আশরাফ আলী করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ। এবং হযরত থানবী বলতেন, আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইহি সব কুছ হ্যায়, আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআলুক পয়দা হো যায়। যে এই মানুষ যদি সত্যিকার মানুষ হয়, মানুষই সবচেয়ে বড়। আর মানুষ হওয়ার তরিকা হল আল্লাহর সঙ্গে আমার জীবনের সব কর্ম আচরণের দ্বারা যেন নিবিড় সম্পর্ক পয়দা হয়ে যায়। তাহাজ্জুদের সময় খুব বুজুর্গ, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে ভীষণ খারাপ ব্যবহার, নাউজুবিল্লাহ। এটা ইনসানিয়তের দলিল হতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মানুষ মনুষ্যত্ব যার মধ্যে পয়দা হয়, হ্যাঁ, সত্যিকার মানবতার রূহ যার মধ্যে পয়দা হয়, একটা কুকুরকেও সে কষ্ট দেয় না, একটা বিড়ালকেও সে কষ্ট দেয় না, কোন মানুষের সঙ্গে এমনকি একজন অমুসলিমের সঙ্গে দুর্ব্যবহার করার সাহস পায় না। যে আমি অমুসলমানের সঙ্গেও যদি কোন দুর্ব্যবহার করি, আল্লাহ তো নারাজ হবেন, আল্লাহ তো অসন্তুষ্ট হবেন। আল্লাহকে বুঝাবো আমি কি দিয়ে? এই লোকটার সঙ্গে না বাড়াবাড়ি করলাম, কিন্তু আল্লাহর সঙ্গে আল্লাহকে বুঝাবো কোন যুক্তির দ্বারা? সেখানে তো আমি কোনো, আমার কোনো রাস্তা নাই। আল্লাহকে যে খুশি করতে চায়, সে নিজেকে নিজেকে মিটায় রাখে সর্বত্র। এটা ইনসানিয়ত, এটা আব্দিয়ত। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি জমিদার ছিলেন, জমিদারি তখন চালাইতেন। তো এক হিন্দু কর্মচারীর সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে রাগারাগি করে ফেলছেন, মাত্রা একটু বেশি হয়ে গেছিল। হিন্দু কর্মচারী বাড়ি চলে গেছে, এক মাইল দূরে বাড়ি। হযরত ফুলপুরি পেরেশান, ওহো, লোকটার সঙ্গে যে কথা বললাম আমার তরফ থেকে বাড়াবাড়ি হয়ে গেছে। উর্দু ভাষায় ওখানে লেখা আছে মুড়ছে জিয়াদতি হো গেই। এটার যে কি তর্জমা আমি খুঁজতেছিলাম, যে আমার পক্ষ থেকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, হ্যাঁ না? পরে ওখানে মাপ চাইতে রওনা হয়ে গেছেন, এত অস্থির হয়েছেন যে আল্লাহ, এই রাত্রিবেলা ওরে যদি আমি খুশি করে ওর থেকে মাপ চাই আমি শুইতে না পারি, আর যদি মৃত্যু হয় আমার, তা আল্লাহ আল্লাহ পাকের সামনে আমি কিভাবে মুখ দেখাব? ওই লোকের বাড়িতে গেছেন হযরত ফুলপুরি, হ্যাঁ, এক মাইল পায়ে হেঁটে গেছেন, এত অস্থির যে রাস্তাঘাট ভুলে যেতেছিলেন। গিয়া পৌঁছছেন, বললেন যে আমারে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে বাড়াবাড়ি করছি। লোকটা বলল যে হুজুর, আপনি আমার বাবার চেয়ে বেশি সম্মানওয়ালা, আমি আমার বাবার চেয়ে আপনাকে বড় মনে করি, আপনি আমাকে দু থাপ্পড় লাগাইলে আমি খুশি হইতাম, আমি নারাজ হইতাম না, আপনারা কি মাফ করব? হ্যাঁ, হযরত বললেন তুমি বলো যে আমি মাফ করে দিলাম, যতক্ষণ এই কথা না বলবা আমি এখান থেকে যাব না। লোকটা মুসিবতে পড়ে গেল, কি করা যায়, হিন্দু লোক। শেষে লোকটা অগত্যা এই কথা বলতে বাধ্য হল এবং বলল যে হযরত, আমি তো বলতে পারি না, আমার জন্য বলা ঠিক না, কিন্তু আপনার নির্দেশ পালনার্থে বলছি, আপনাকে মাফ করে দিলাম। হযরত ফুলপুরি খুশি হলেন, ফিরে আসলেন। হ্যাঁ, রাত্রিবেলা স্বপ্নে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে। এক নৌকা রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম আসতেছেন, আরেক নৌকা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে হযরত আলীকে, আলী আমার নৌকাটা আব্দুল গনির নৌকার সঙ্গে মিলাই দাও। হযরত আলী নৌকা চালায় নিয়ে শাহ আব্দুল গনি ফুলপুরি নৌকার সঙ্গে লাগাই দিচ্ছেন, মিলাই দিচ্ছেন, আর এক আওয়াজ হয়েছে খট। হযরত ফুলপুরি বলতেন যে দিন রাত আমার কানের মধ্যে যেন সে আওয়াজটা বাজতে থাকে, আর কি যে মজা পাই আমি। হযরত ফুলপুরি সকালবেলা মুরিদ এবং ভক্তদের সামনে এই স্বপ্ন বর্ণনা করলেন এবং বললেন, কালকে রাত্রে ওই আমার কর্মচারীর নিকট যে আমি মাপ চাইলাম না, আমার মনে হয় আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে তুমি আমার এক বান্দার উপরে বাড়াবাড়ি হয়েছে সেই জন্য এত ভয় পাইছো আমাকে, চলো নগদ পুরস্কার দিলাম, আমার রসুলের জিয়ারত তোমাকে নসিব করে দিলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য ইনসানিয়ত বড় জিনিস। ইনসানিয়ত, মানুষের মতো মানুষ হবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। আপনারা কেউ খেয়াল করেন কিনা যে এ আগের থেকে বোধ হয় ঠিকঠাক করে আসছে? আমি জানতামই না কি বলবো, বস এখানে আয়সা এই মৌকাতে যা কিছু এই মুহূর্তে আল্লাহ পাক মেহরবানি করছেন, আপনাদের সামনে বলার তৌফিক হয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সকলকে এই তালিমাত মোতাবেক জিন্দিগি আল্লাহ পাক দান করেন, আকাবের তালিমাতের রং মোতাবেক আল্লাহ পাক আমাদের সকলকে জিন্দিগি দান করেন নিজ মেহরবানিতে নিজ দয়াতে। আমরা কেউ কিছু হইতে পারি নাই, কিন্তু একটা জিনিস, সেটা হল আল্লাহর জন্য যারা এইভাবে ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, আল্লাহ পাক তাদেরকে দিয়েই দেন। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক মন্দারে টুটা ফুটা চেষ্টা দেখেন যে এই তো পথ, রাস্তা তো ছাড়ে না পাগলাটা, এ আসে আসে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেই থাকে, ফের আল্লাহ পাকের মেহরবানি হয়েই যায় আর এই বন্দাবলী আল্লাহ হয়েই যায়। এটাকে এক বুজুর্গ ওই যে সেই কথা ফার্সিতে বলছেন, এটা ফার্সি না জানলে আপনি বুঝবেন কেমনে, কথা তো সেটাই আন্দরি রাহমি তারাস মি খারাস। হ্যাঁ, গতকালই দেখলাম আশরাফুস সাওয়ানে ভারত থেকে ছাপছে এই এই শেরের তর্জমা করছে গলত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনার আপনি আমার সঙ্গে চলেন খানকাতে, আমি দেখাবো সে কিতাব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, আজীব মামলা যে কোথার থেকে কিতাব ছাপে, ভুল টুলে ভরা তর্জমা লেখে। ইদানিং হযরত থানভীর কিতাবের মধ্যে যে আসারগুলো আছে না, ফার্সি আসারগুলো মূলত অধিকাংশই হযরত থানভীর কিতাবে এই উর্দু তর্জমা ছিল না। মওলানা থানভী এই বড় বড় গুলো আমাদের সামনে বয়ান করতেন, ধুম জোশের সাথে ধুম বয়ান করতেন, ওই সময় তর্জমা আর করা হইত না। পিছনে যে কথা বলতেছেন ওই কথার মজমুন ওখানে ওর সাথে মিলায় শের পড়তেন, তর্জমা না করে চলে যেতেন। পরবর্তীরা কেউ ইদানিং এখন তর্জমা করতেছে, কিন্তু অনেকেই ভুল তর্জমা করতে থাকে। আপনি ফার্সি না জানলে তর্জমা করবেন কেমনে, বুঝবেন কেমনে? আন্দরি রামি তারাস মি খারাস তা দমে আখের দমে ফারেক মবাস। তুমি এই রাস্তায় চেষ্টা মেহনত চালাইতে থাকো। কি কথা বুঝেন নাই? ওখানে তর্জমা লিখছে ইস রামে উতার চড়াও, হ্যাঁ তর্জমা হল এটা। কি তামাশা ভাই, অন্দরি রামি তারাস মি খারাস, এই রাস্তায় তুমি চেষ্টা মেহনত চালাইতে থাকো, তা দমে আখের দমে ফারেক মবাস, তোমার একদম শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক মুহূর্তের জন্য তুমি বিরত হইও না, থাইমো না। তা দমে আখের দমে আখের বুয়াত কে নায়েত বাতু সাহেবে সির বুয়াত হেমিয়া, তুমি যদি এইভাবে চেষ্টা করতে থাকো, হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ জীবনের শেষ লগ্নের আগেই এইরকম কোন মুহূর্ত আসবে, আল্লাহ তোমাকে নিজের খাস বানিয়ে নেবে, আল্লাহ পাকের খাস মেহরবানি তোমার ভাগ্যে আসবে আসবে ইনশাআল্লাহ। আর এই কথাটাকে উর্দু ভাষায় ভারতের এক মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি এত সহজে বলছেন যে ইউহি আপ আতের যাতে রহেঙ্গে মহব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে। হে মিয়া, যদি আপনি আল্লাহর দিনের জন্য আল্লাহ ওয়ালাদের বদলিছে আসা যাওয়া জারি রাখেন, তা আপনার এই আসা যাওয়ার কষ্ট এবং মেহনতের ফল নিঃসন্দেহে আপনি পাবেনই পাবেন। ইউহি আপ আতে যাতে রহেঙ্গে মহব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কবুল করেন। কি এটা, থোড়া সা পানি খাওয়াবে ভাই, আমার খুব দাঁতের ব্যথা অনেকদিন থেকে, আপনারা দোয়া করেন আল্লাহ সুস্থ করে দেন। আগে শুনতাম অমুকের দাঁতের ব্যথা, অমুকের দাঁতের ব্যথা, এখন আমারই অনেক কষ্ট হইতেছে দাঁতের ব্যথা। এখন যাদের পুরানা দাঁতের ব্যথা তারা বলে যে এখন বুঝবে মজাটা। হ্যাঁ, এও শুনতেছি আবার, যাদের আমার আগে দাঁতের ব্যথা হয়ে গেছে তারা এখন বলে যে এখন বুঝবে মরণা দাঁতের ব্যথা কাকে বলে। জামিয়া হাকিম উম্মত গুলশান একটার কমপ্লেক্স শাহ তার ভবনের চার ফ্লোরের ফিনিশিং কাজে প্রয়োজনীয় টাইলসের বিবরণ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, আমাদের জামিয়া হাকিম উম্মত এখানে এই পুস্তকালা ব্রিজের ওই পাড়ে দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে যেখানে হচ্ছে কাজ চলতেছে, নির্মাণ কাজ অব্যাহত আছে। দোয়া করেন যে আল্লাহ পাক এই কাজকে মোকাম্মল করে দেন ইনশাআল্লাহ তাআলা। এমনি আন্ডারগ্রাউন্ড ছাড়া আর বাকি আট তলা, আন্ডারগ্রাউন্ড সহ ধরলে নয় তলা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, এবং তিনটা ফ্লোরের ফিনিশিং এর কাজও চলতেছে। এখানে টাইলস লাগবে প্রতি ফ্লোরের জন্য, প্রতি ফ্লোরের জন্য 15,000 স্কোয়ার ফিট টাইলস দরকার, যার সর্বসাকুল্য খরচ 10,50,000 টাকা। কত লাগবে? 10,50,000 টাকা। দোয়া করেন যে আল্লাহ পাক আসান করে দেন। চার ফ্লোরের জন্য প্রয়োজন 42,00,000। কি লিখছে এখানে, 42,00,000 টাকা নাকি? 42,00,000 টাকা না, 42,00,000 টাকা। এক ফ্লোরের জন্য দশ লক্ষ পঞ্চাশ হাজার, চার ফ্লোরে এখন চারটা ফ্লোরের ফিনিশিং এর কাজ চলতেছে, এখানে ৪২ লক্ষ টাকা লাগবে। ১০০০ স্কোয়ার ফিট টাইলসের সর্বসাকুল্য খরচ ৭০,০০০ টাকা, ১০০০ স্কোয়ার ফিটের দাম পড়ে ৭০,০০০, ৫০০ স্কোয়ার ফিট টাইলসের মূল্য হয় ৩৫,০০০, ১০০ স্কোয়ার ফিট টাইলসের মূল্য হয় ৭,০০০ টাকা। শুনতেছেন ভাইরা, যে কোনো ভাই এই কাজে সহযোগিতা করতে চান, ইনশাআল্লাহ আমাদের এখানে মাওলানা মুইন সাহেব আছেন, আমাদের জামিয়ার নায়েব মুহতামিম তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের মাওলানা রফিক সাহেব আছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, জানাইতে পারেন, বা আমাদের অফিসে গিয়ে খানকাতে আমাদের আরিফ মিয়ার কাছে জমা দিতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এটা কি আমাদের যে প্রথম ভবনটা হইতেছে, আমরা বিভিন্ন এক এক ভবনের এক এক নাম হবে ইনশাআল্লাহ। যে প্রথম ভবনের নাম হল হজরত শাহ আখতার ভবন। আমার শেখ রহমতুল্লাহ আলীকে আমি বলছিলাম যে হজরতজি, আমাদের এখানে জামে হাকিমুল উম্মতের প্রথম যে ভবনটা হবে এই ভবনটা আপনার নামে হবে। আমার শেখ তো দুনিয়াতে নাই, কিন্তু শেখের আল্লাহ তো শুনছিলেন, তাই না? তো সেই হজরতের নামই এটা হয়েছে শাহ আখতার ভবন। চার ফ্লোরের ফিনিশিং কাজে সেনেটারি মালামালের জন্য দরকার ১৮ লক্ষ টাকা। সেনেটারি মালামাল লাগবে না, সেখানে দরকার ১৮ লক্ষ টাকা, আর টাইলসের জন্য দরকার ৪২ লক্ষ টাকা। এ ব্যাপারে যদি কোনো ভাই এই সময় লেখাইতে চান তো লেখাই দিতে পারেন যে আমি এই পরিমাণ শরীফ হইতে চাই। কোন দোস্ত কোন ভাইরা যদি এই ব্যাপারে শরীক হইতে চান তো ঝটপট লেখায় দিতে পারেন। এরপর ইনশাআল্লাহ মুক্তাসার দোয়া হবে। হাফেজ জিহুদুর রহমতুল্লাহ আলাইকে দেখছি আমি কামরাঙ্গুজোর মাদ্রাসায়, হুজুরের এরকম এসলাই মজলিস হতো না, তো ওখানে জামিয়া নুরিয়ার বিভিন্ন জরুরতের জন্য হজরত বলতেন যে ভাই উপস্থিত তোমরা যতটুকু পারো দেও, সবাই অল্প অল্প করে দিত যা পারত, কিন্তু আল্লাহ পাক তো ফের কত বড় কাজ দিচ্ছেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে গরিব মানুষের যে টাকা পয়সা, দানের টাকা পয়সা, এইটা অবশ্যই গ্রহণ করবে, এর মধ্যে বহুত বরকত আছে। হাকিমুল মুত থানবী বলছেন এটা, কারণ বড় বড় মালদাররা শরীক হবে, যাদের সামর্থ্য কম তারা শরীক হওয়ার সুযোগ পাবে না, এটা ঠিক না, তাদেরকেও শরীক করা চাই। যারা লেখাইতে চান ঝটফট লেখাই দিতে পারেন নিজের নিজের সামর্থ্য অনুযায়ী। দেখেন কোরআন শরীফ আছে লিউনফিক জু সাআতিম মিন সাআতি, আল্লাহ পাক বলছেন প্রত্যেক সামর্থ্যবান নিজ নিজ সামর্থ্য মোতাবেক খরচ করো। আল্লাহ যাকে যেরকম সামর্থ্য দিচ্ছেন সেভাবে আপনার নিজের হাইসিয়ত অনুযায়ী নিজে বলতে পারেন যে আমি এত শরীক হব। কাতরা কাতরা সাইলে গর্দাত বাহারে গর্দাত, ফোটা ফোটা করতে করতে ফের এক সাগর তৈরি হয়। কিন্তু যারা নাবালক বাচ্চা তারা লেখাবে না, তারা পয়সা দিবে না, নাবালকের পয়সা সে খরচ করার অধিকার রাখে না বাবা মার পারমিশন ছাড়া, বাবার টাকা হলে বাবার পারমিশন ছাড়া। কিছু কিছু শরীক হও যার যার হিম্মত অনুযায়ী সামর্থ্য অনুযায়ী, হিম্মতের সাথে আগায় আসা চাই দিনের খেদমতে। ফাস্তাবিকুল খায়রাত, খায়রের কাজে কল্যাণের কাজে প্রতিযোগিতা করো, হ্যাঁ না? ওয়ালফি দালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসু। সাহাবায়ে কেরামকে লেখায়া পরে বছরকে বছর দেরি করতেন নাকি জলদি জলদি দিয়ে দিতেন? ফের সাহাবিরা তো আমাদের জন্য নমুনা, রোজা নামাজেরই নমুনা কালি, হ্যাঁ, জিন্দগির সকল আমলের ক্ষেত্রেই তারা নমুনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহুম্মা ফিল্লাহ। আল্লাহ তাআলা বহুত কবুল করেন, বহুত বরকত দান করেন, হ্যাঁ, আল্লাহ পাক আসান করে দেন। ১,০০০ ৫,০০০ যা মন চায় লেখা হোক, ভয় পাওয়ার জন্য অল্প অল্প করে দিবা, শেষের দেখবা যে টোটালে গিয়ে অনেক বড় হয়ে যাবে, এটা একদম পরীক্ষিত। তোমার হিম্মতে তুমি লেখাও, ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহ পাক বরকত দেন। আল্লাহ সকলের এই দান কবুল করেন এবং এদের সকলকে বেসুমার বরকত দান করেন। মিরপুরের হুজুর বলতেছেন যে 1000 টাকা করে লেখালি তো এই মাঝে মাসে কয়েক লাখ টাকা জমা হয়ে যাওয়ার কথা। লেখাও যার যার হিম্মত মোতাবেক, কম বেশি ঠিক আছে সব, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, বহুত বহুত বরকত দান করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বহুত কবুল করেন, বহুত বহুত বরকত দান করেন, মাশাআল্লাহ। কাসিমের কি আল্লাহ আপনি বহুত কবুল করেন, বহুত বহুত বরকত দান করেন। দিবা তো জমা নাকি খালি লেখাবা? যদি দেওয়ার ইচ্ছা থাকে তো লেখাও। হ্যাঁ, কিছু লোক এরকমও থাকে যে ঐতিহাসিকভাবে যে ওরা লেখাইতে থাকে কিন্তু জমা দেওয়ার ব্যাপারে মনে করে যে আল্লাহ পাক তৌফিক দিয়ে গেলেন, মালাকুল মৌত আসার আগে আগে সুযোগ হলে দেখব আমি, হয় না? মৌতের মালাকুল মৌত আসার আগে আগে যদি মকা হয় দেখি কি করা যায়। এসা তো না হওয়া চাই না, মাশাআল্লাহ আল্লাহ পাক বহুত কবুল করেন, বহুত বরকত দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين, اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بارك وسلم, اللهم اغفر لنا وارحمنا, اللهم عافنا واعف عنا, اللهم كن لنا وجعلنا لك, اللهم كل خير لكل مسلم ومسلمة, اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة, رب اغفر وارحم انت خير الراحمين. اي الله আমাদের সব গুনাহ মাফ করে দেন, সব নালাইকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, এতাত এবং আব্দিয়ত নসিব করেন। আল্লাহ মেহরবান মালিক সব গুনাহ থেকে হিম্মত তৌফিক দান করেন। আল্লাহ আপনার বান্দারা আপনাকে পাওয়ার জন্য ছুটাছুটি করতেছে, আল্লাহ আপনি সকলের প্রতি মেহরবানি করেন, সকলকে আউলিয়া সিদ্দিকিনের জিন্দগি দান করেন, আউলিয়া সিদ্দিকিনের ইমান এখলাস এহসান নসিব করেন, আউলিয়া সিদ্দিকিনের মতো এসলাহে কামেল দান করেন, তাসকিয়া কামেল নসিব করেন, তাকুয়া কামেল নসিব করেন, ইত্তেবায় সুন্নত ইত্তেবায় শরীয়তের তৌফিক দান করেন, আকাবের উম্মতের রাস্তার উপর চলার তৌফিক দান করেন, কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে সকল গুমরাহী থেকে সকল নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঘরওয়ালাদের হেফাজত করেন, আমাদের আমাদের সন্তানাদিকে হেফাজত করেন, আমাদের সকল আপন জন প্রিয়জনকে হেফাজত করেন। আল্লাহ কাউকে মাহরুম করেন না, আল্লাহ আমাদের জামিয়া হাকিমুল মতে সমস্ত জরুরতকে গাইবি খাজানা থেকে আপনি পুরা করে দেন, বর্তমানে সেনিটারি মালামাল এবং টাইলসে যে জরুরত আল্লাহ আপনার খাজানায় করম থেকে আপনি সবকিছু পুরা করে দেন। যে সকল ভাইরা জামিয়া হাকিমুল মতের গুলশানে একটা কমপ্লেক্সের খেদমতে আগে আসতেছেন, আল্লাহ তাদের এলমে আমলে ইবাদতে জিন্দগিতে মাল ও দৌলতে ব্যবসা বাণিজ্যে অকল্পনীয় বরকত দান করেন, অকল্পনীয় বরকত দান করেন, অকল্পনীয় বরকত দান করেন, এই মজমাকে মজলিসকে কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে সামিল করেন, তমাম ক্ষতি খারাপি থেকে পেরেশানি থেকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই মেহরবান মালিক জিন্দা রাখেন তো আপনার জন্য জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার রহমতের কুলে আপনি তুলে নিয়ে আমাদের অসুস্থ লোকদেরকে শেফা দিয়ে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের ঘরে আপন জনদের মধ্যে যারা অসুস্থ, সর্বরকমের রোগ ব্যাধি থেকে কামেল শেফা আপনি রিসিভ করেন, পূর্ণ সেহত ও আফিয়ত দান করেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব অনটনের আক্রান্ত লোকদের অভাব অনটন আপনি দূর করে দেন। আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি জরুর বিজরুর কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فليعذر أحدكم من يقالل. بولنا يا الله আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসম্পর্ক থেকে, কুধারণা থেকে, হিংসা থেকে, গীবত জুলুম থেকে। আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফ রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। সর্বজায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি চার তরিকাতে, সিলসিলায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়াতে। আল্লাহ, চার সিলসিলার তমাম আউলিয়ায়ে কেরাম ও বুজুর্গানে দীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়ায়ে কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। যারা এখন বায়াত হয়েছেন প্রত্যেকের মহান রফিক সাহেব একটা একটা কিতাব দিয়ে দিবেন, ওর ভিতরে আপনাদের সকাল সন্ধ্যার বিভিন্ন আমলগুলো লেখা আছে, আর একটা একটা করে ফরম দিবে। ফরমের মধ্যে আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো লিখে দিবেন। তুমিও বয়স হয়ে গেছে, আচ্ছা।